أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون. يا أيها الذين كفروا لا تعتذروا اليوم إنما تجزون ما كنتم تعملون. يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار يوم لا يخزي الله النبي والذين آمنوا معه نورهم يسعى بين أيديهم وبأيمانهم يقولون ربنا أتمم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. الحمد لله رب العالمين. আলহামদুলিল্লাহ, 28 পারার সূরা তাহরিমের 6 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করা হলো। আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মুমিন ঈমানদারদেরকে সম্বোধন করে গুরুত্বপূর্ণ একটা নির্দেশ দিয়েছেন। এই নির্দেশ পালন না করলে তার পরিণতি অত্যন্ত ভয়াবহ, অর্থাৎ জাহান্নাম। সে সম্পর্কেও এই আয়াতের মধ্যে জানিয়ে দিয়েছে। দুনিয়াতে প্রত্যেকটা মানুষ আল্লাহ তাআলার হুকুম পালন করতে বাধ্য, আল্লাহ তাআলার আনুগত্য করতে বাধ্য, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিনকে শুধুমাত্র আল্লাহ তাআলার ইবাদত করার জন্য পাঠিয়েছে। আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্য পাঠিয়েছি। আমাদেরকে দুনিয়াতে পাঠানোর উদ্দেশ্য যখন আল্লাহ রাব্বুল আলামিন এটা জানিয়ে দিলেন যে ইবাদত করার জন্য পাঠানো হয়েছে, এখন ইবাদতের মাধ্যমে নিজেকে জান্নাতের উপযুক্ত করা, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য চেষ্টা করা, এটা প্রত্যেকটা বান্দা বিশেষ করে ঈমানদার যারা তাদের জন্য জরুরি হয়ে যায়। ওটাকে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম, হে ঈমানদারগণ তোমরা নিজেদেরকে বাঁচাও, ওয়া আহলিকুম এবং তোমাদের পরিবার পরিজনকে বাঁচাও জাহান্নাম থেকে। হে ঈমানদারগণ তোমরা তোমাদের নিজেদেরকে এবং পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, যে জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর। জাহান্নামকে প্রজ্বলিত করা হবে মানুষ দ্বারা এবং পাথর দ্বারা। পাথর দ্বারা মানে যারা বিভিন্ন দেব দেবীর পূজা করে, হাতে বানানো মূর্তির পূজা করে। সাধারণত আগের যুগে পাথর কেটে মূর্তি তৈরি করা হতো, এখন হিন্দুরা পূজা করে হয়তো মাটি দিয়ে মূর্তি বানায়, কিন্তু আগে যারা মুশরিক ছিল জাহেলিয়াতের যুগে তারা যে সমস্ত দেবদেবীর পূজা করত, লাত, মানাত, উজ্জা, হবল, এরকম বড় বড় মূর্তি যেগুলো ছিল, এগুলো পাথর কেটে বানানো। তো যেহেতু কোরআনে পাক সর্বপ্রথম আরবের লোকদের উপরে নাজিল হয়েছে, তাদেরকে সর্বপ্রথম সম্বোধন করা হয়েছে, তাই জন্য বলা হয়েছে জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর। যারা জাহান্নামী তারা তো জাহান্নামে যাবে, আর এই পাথরের তৈরি দেবদেবী মূর্তি এগুলোকেও জাহান্নামে নিক্ষেপ করা হবে, যারা এগুলির পূজা করত তাদেরকে সহ। এটা বোঝানোর জন্য যে তোমরা আল্লাহকে বাদ দিয়ে যে দেবদেবী হাতে বানানো মূর্তির পূজা করলে তারা কত অসহায় দেখো, তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচানো তো দূরের কথা, এরা নিজেরাও আজকে জাহান্নাম থেকে বাঁচতে পারছে না। এটার অসহায়ত্ব, এদের অক্ষমতা, এটা বোঝানোর জন্য এই সমস্ত মুশরিক এদের সাথে সাথে এদের মাবুদগুলোকেও জাহান্নামে নিক্ষেপ করা হবে। এই জন্য বলছেন তোমরা ওই জাহান্নাম থেকে বাঁচো যার ইন্ধন হবে মানুষ এবং পাথর। পাথর মানে হলো মূর্তি যেগুলো তারা পূজা করত, যদিও তখন পাথর দিয়ে মূর্তি তৈরি করা হতো, এরপরে যে কোনো জিনিস দিয়ে মানুষ তাদের পূজনীয় বস্তু বানাক, কেউ কাঠ দিয়ে বানালো, কেউ মোমবাতি মোম দিয়ে বানালো, কেউ বালি দিয়ে বানালো, হিন্দুরা মাটি দিয়ে বানায়, অর্থাৎ সমস্ত মাবুদের বাতের চাই পাথর দিয়ে তৈরি করা হোক, চাই অন্য কিছুতে তৈরি করা হোক, যাদেরকেই আল্লাহ ব্যতীত পূজা করা হতো, এরাও ওই পূজকদের সাথে সাথে জাহান্নামের ইন্ধন হয়। তো এখানে লক্ষণীয় যেটা, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে নির্দেশ দিয়েছেন দুইটা বিষয়। একটা হলো তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, দ্বিতীয় হলো তোমাদের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। প্রত্যেকটা মানুষের জন্য এটা জরুরি। নিজে দিনের উপরে চলা, অন্যকে দিনের উপরে চালানো, উম্মতে মুহাম্মাদি হিসাবে এটা আমাদের উপরে ফরজ করা হয়েছে। আমাদের নবীজির আগমনের আগে লক্ষাধিক পয়গম্বর দুনিয়াতে আসছেন, একই সময়ে একই এলাকায় অনেক নবী ছিলেন, একজন নবীর অন্তকাল হয়ে গেছে আর একজন নবী আসছেন। বনি ইসরাইলের মধ্যে হযরত মূসা আলাইহিস সালাম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত 70,000 পয়গম্বর আগমন করেছে। মোট পয়গম্বরের সংখ্যা 1,24,000, একটা হাদিস দ্বারা বুঝে আসে। তো বনি ইসরাইলের মধ্যেই 70,000 পয়গম্বর আগমন করেছেন, একই সময়ে একই এলাকায় অনেক নবী থাকতেন। বনি ইসরাইল নবীদেরকে বিভিন্ন সময় হত্যা করেছে, তৃতীয় পারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এদের নিন্দা করতে যে বলেছেন ওয়াক্তুলুনা নাবিয়িনা বিগাইরিল হক, এবং তারা অন্যায়ভাবে নবীদেরকে হত্যা করত। বনি ইসরাইল ইহুদি যারা, এরা নবীদেরকে হত্যা করেছে, একদিনে 300 নবীকে হত্যা করেছে। তো এদের তফসিরে তফসিরে কাসিরের মধ্যে অনেকগুলি হাদিস নিয়ে আসা হয়েছে, যেখানে বলা হয়েছে যে বনি ইসরাইল একদিনে 300 নবীকে হত্যা করেছে। এর দ্বারা বুঝে আসে যে ওই সময় একই সাথে অনেক নবী দুনিয়াতে থাকতেন। আমাদের নবীজির সময় শুধু আমাদের নবী আর কেউ নাই, আদি ঈসা আলাইহিস সালামের সময় শুধু তিনি একা, কিন্তু এর আগে একই সময়ে একই সাথে অনেক নবী তারা দিনের মেহনত করতেন। ওই ওর দ্বারা বুঝে আসে। তো ওই সময় দিনের মেহনত করা, মানুষকে জাহান্নাম থেকে বাঁচানো, এই জিম্মাদারি নবীদের উপরেই ছিল। উম্মত আমল করবে আর নবীরা দাওয়াত দেবে, মানুষের নিকট দিনকে পৌঁছে দেবে। আমাদের নবীজির মাধ্যমে নবুয়াতের ধারাবাহিকতা খতম হয়ে যাওয়ার কারণে এখন এই কাজের জিম্মাদারি আমাদের প্রত্যেককে দেওয়া হয়েছে। নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে, বিশেষ করে আমার পরিবার পরিজন অধীনস্থ যারা আছে এদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। এর দ্বারা বুঝে আসে যে শুধুমাত্র নিজে আমল করলে নিজে জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করলে এটা যথেষ্ট না, কমপক্ষে তার যারা অধীনস্থ এদেরকে বাঁচানোর জন্য চেষ্টা করতে হবে। এরপরে উম্মতে মুহাম্মদ হিসাবে আমাদের দায়িত্ব আরও ব্যাপক, আরও বিস্তৃত। আমাদের নবী যেমন বিশ্ব নবী, সারা বিশ্বের জন্য নবী, অনুরূপভাবে সেই নবীর উম্মত আমরাও সারা বিশ্বের জন্য নবীর জিম্মাদারি পালন করে নেওয়ালা। আমাদের নবীজিকে সারা দুনিয়ায় ইসলামের দাওয়াত পৌঁছানোর জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা পালন করেছেন। মক্কায় থাকা অবস্থায় তায়েফে গেছেন, মদিনায় আসার পরে হিজরত করে এখান থেকে বিভিন্ন জায়গায় গেছেন, সাহাবায়ে কেরামের জামাত পাঠিয়েছেন, দাওয়াতি চিঠি পাঠিয়েছেন বিভিন্ন রাজা বাদশার কাছে, মিশরে পাঠিয়েছেন, সিরিয়ায় পাঠিয়েছেন, এমনকি রোমের বাদশা হেরাক্লিয়াস, খ্রিস্টানদের বাদশা, ইটালির রাজধানী রোম, এখানে তখন খ্রিস্টানদের রাজত্ব ছিল, এদের বাদশা ছিল হেরাক্লিয়াস। এই রোমের কথা পুরাণ পাকের মধ্যে আছে, আলিফ লাম মিম গুলিবাতি রোম, এই রোম দ্বারা এখন যে ইটালির রাজধানী রোম, এই রোম উদ্দেশ্য। এখানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিঠি পাঠিয়েছেন। তো তখন যতটুকু আবিষ্কার ছিল দুনিয়া, যতটুকু সম্পর্কে জানা গেছে, সহজে পৌঁছা যায় সব জায়গায়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের জামাত পাঠিয়েছেন অথবা চিঠি পাঠিয়েছেন, নিজেও সফর করেছেন। এর দ্বারা বোঝা গেল তাকে যে বিশ্ব নবী করে পাঠানো হয়েছিল তিনি জিম্মাদারি পালন করে গেছেন। তার দুনিয়া থেকে চলে যাওয়ার পরে এখন এই উম্মতের জিম্মাদারি সারা বিশ্ব, এবং এটা ধাপে ধাপে। এক নম্বর, নিজেকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য চেষ্টা করতে হবে। দুই নম্বর, সন্তান সন্ততি পরিবার পরিজন। তিন নম্বর, আত্মীয় স্বজন। চার নম্বর, দেশবাসী। এরপরে সারা দুনিয়ায় যার যতটুকু সামর্থ্য আছে। কোনো মানুষ যদি ব্যক্তিগতভাবে সারা দুনিয়ায় পৌঁছতে না পারে, সারা দেশে পৌঁছতে না পারে, কিন্তু তার যারা অধীনস্থ এদেরকে তো দাওয়াত দিতে পারে। আমার দূরে যাওয়ার সামর্থ্য নাই, সময় নাই, টাকা পয়সা নাই, আমি বিদেশে গেলাম না, দেশের আনাচে কানাচে আমার যাওয়ার সুযোগ হলো না, এটাও মেনে নেওয়া যায়। কিন্তু আমার ঘরের মধ্যে মেহনত, আমার পরিবার পরিজনের উপরে মেহনত, এদেরকে দিনদার বানানো, এদেরকে জাহান্নাম থেকে বাঁচানো, এখানে তো কোনো কৈফিয়ত চলবে না যে আমি সময় পাইনি বা আমার সামর্থ্য ছিল না বা টাকা পয়সা ছিল না, এখানে কোনো কথা খাটবে না। এই জন্য সরাসরি এখানে নির্দেশ দিয়েছেন, ইয়া আইহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেকেও বাঁচাও, নিজের পরিবার পরিজনকেও বাঁচাও। তো দ্বারা বোঝা গেল যদি কেউ শুধুমাত্র ব্যক্তিগতভাবে এবাদত বন্দেগী করে জান্নাতে যেতে চায় এবং এর দ্বারা সে নিজেকে মুসলমান মনে করে, ইমানদার মনে করে, আর মনে করে আমি তো নামাজ কালাম করি, অন্যরা যেমন চাই করুক, আমার জন্য তো জান্নাত অবধারিত, এরকম যদি মনে করে তো এই আয়াত এটাকে অস্বীকার করে যে নিজে শুধুমাত্র আমল করে তার দায়িত্ব পুরো হবে না, সে জান্নাতে যেতে পারবে না। হয়তো আমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হয়েছিল এই আয়াতের তাফসীর সম্পর্কে, যে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো এটা তো বুঝে আসে, আমি আল্লাহ তাআলার হুকুমগুলো পালন করব, নিষেধাজ্ঞাগুলি বর্জন করে চলব, নাফরমানি থেকে বেঁচে থাকব, এর দ্বারা আমি জাহান্নাম থেকে নিজেকে বাঁচালাম। কিন্তু পরিবার পরিজনকে বাঁচানোর কী সুরত? তিনি বললেন যে সমস্ত আমল দ্বারা নিজে জাহান্নাম থেকে বাঁচবে ওই আমল দ্বারাই পরিবার পরিজনকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করতে হবে। অর্থাৎ আমি যদি নামাজ পড়ি তো আমার অধীনস্থ যারা এদেরকে নামাজের নির্দেশ করতে হবে, আমি যদি রোজা রাখি তো আমার অধীনস্থ যারা এদেরকে রোজা রাখার জন্য বলতে হবে, আমি যদি গুনাহ থেকে বাঁচি, আল্লাহর নাফরমানি থেকে বাঁচি, তো আমার পরিবার পরিজন এদেরকেও নাফরমানি থেকে, গুনাহ থেকে বাঁচানোর জন্য বলতে হবে, মুখ খুলতে হবে, ছেড়ে দিলে হবে না। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সন্তান সন্ততির হক আদায় করা, তাদেরকে মানুষ করা পদ্ধতি বর্ণনা করতে যে বলেন, মুরু আওলাদাকুম বিসসালাত আহুম আবনাউ সাবঈ সিনিন, তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের হুকুম করো যখন তাদের বয়স 7 বছর হয়। এখানে স্পষ্ট করে দিয়েছেন শুধু নিজেই নিজের নামাজ নিয়ে, এখানে নামাজের কথা বলা হয়েছে কি জন্য, যে নামাজ হলো সর্বপ্রথম এবাদত, সর্বপ্রধান এবাদত, কেয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসেব হবে। এর অর্থ এই না যে শুধু নামাজের কথা বলেই আমি ক্ষান্ত হয়ে গেলাম, দায়িত্বমুক্ত হয়ে গেলাম। নামাজ যেহেতু গুরুত্বপূর্ণ এবং প্রথম হিসাবে নেওয়া হবে, এই জন্য নামাজের কথা বলেছেন, এর উপরে কিয়াস করে বাকি সমস্তগুলি কি বলছেন, মুরু আওলাদাকুম বিসসালাত আহুম আবনাউ সাবঈ সিনিন, তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের নির্দেশ দাও যখন তাদের বয়স 7 বছর হয়। অজরিবুহুম আহুম আবনাউ আশার, আর যখন 10 বছর বয়স হয়ে যায় এরপরেও যদি তারা নামাজ কালাম অলসতা করে তখন তাদেরকে মারো, বেত্রাঘাত করো। অর্থাৎ আজদিন 7 থেকে 10 বছর পর্যন্ত স্নেহমূলকভাবে মুখের কথা দিয়ে মিষ্টি কথায় এদেরকে মানুষ করার জন্য চেষ্টা করেছো, 10 বছর যখন হয়ে গেল এখনও যদি ত্রুটি দেখা যায় তাহলে এখন বেদ ব্যবহার করা যাবে। তো 10 বছর হয়ে গেলে দুটো কাজের নির্দেশ দিয়েছেন, একটা হলো এদেরকে তার প্রয়োজনে মারো, দ্বিতীয় বলেছে ফাররিকু বাইনা মাজাজিহিম, এদের বিছানাকে আলাদা করে দাও। যখন 10 বছর বয়স হয়ে যায় তখন বাপ মার থেকে আলাদা রাখতে হবে, ভাই বোনকে আলাদা রাখতে হবে, একই বিছানায় মানে একই লেপের তলায় একই কাঁথার নিচে, আর দুজনকে শুতে দেওয়া যাবে না। 10 বছর হয়ে গেলে বিছানা আলাদা, মায়ের কাছেও রাখা যাবে না, বাপের কাছেও রাখা যাবে না, রাখা যাবে না মানে একটু দূরত্ব থাকতে হবে, একই বিছানা বলতে যেটা বোঝায় ওইরকম যেন না হয়, দুর্ঘটনার সম্ভাবনা থাকে। 10 বছর বয়স থেকে তারা অনেক কিছু বুঝতে শেখে। তো এইভাবে সন্তানকে মানুষ করা, তাদের হক আদায় করার প্রতি উদ্বুদ্ধ করা হয়েছে। সুতরাং আমি নিজে যে সমস্ত আমল দ্বারা জাহান্নাম থেকে বাঁচব, এই সমস্ত আমলগুলি যেন আমার পরিবার পরিজনের মধ্যে আসে, এই ব্যাপারে আমাকে ফিকির করতে হবে। আমাদের আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াবি জিন্দেগিতে 2টা জিনিসের হুকুম দিয়েছেন, একটা করার একটা ছাড়ার, এই দুইটা মিলে হলো ইসলাম, করণীয় বর্জনীয়। কিছু কাজ করার জন্য বলেছেন নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, পর্দা করো, সৎ কাজের আদেশ করো, অসৎ কাজে নিষেধ করো, কোরআন পাকের তেলাওয়াত করো, এগুলো হলো করণীয়, এগুলো বান্দাকে করার জন্য বলেছেন। কিছু ছাড়তে বলেছেন, মিথ্যা বলো না, সুদ খেও না, ঘুষ খেও না, জিনা ব্যবিচার করো না, চুরি ডাকাতি করো না, বদনিগাহি করো না, বেপর্দা থেকো না, শরাব খেও না, জুয়া খেলো না, এগুলোকে ছাড়ার জন্য বলেছেন। এই 2টা জিনিস যখন কোনো মানুষ করে তখন সে হলো পাক্কা মুসলমান। একটা করে কেউ পাক্কা মুসলমান হতে পারে না, করণীয়গুলো করলো, কেউ নামাজ কালাম করলো, কিন্তু বাইরে যে বেপর্দা, বাইরে যে বদনিগাহি, বাইরে যে চুরি ডাকাতি, আবার নামাজের সময় সামনের কাতারে সবার আগে, এ ব্যক্তি পাক্কা মুসলমান না। পাক্কা মুসলমান হওয়ার জন্য 2টো জিনিসই করা জরুরি। এটা আমরা সামান্য দুনিয়ার দিকে খেয়াল করলে দেখি, ডাক্তারের কাছে যায় চিকিৎসার জন্য, ডাক্তারের ওষুধ দেয়, কিছু জিনিস খাওয়ার জন্য বলে, কিছু জিনিস ছাড়ার জন্য বলে। যদি ওষুধে উপকার চান তো এটা করতে হবে, ওইটা করা যাবে না। তো ডাক্তারের কথা আমরা কত গুরুত্ব দিয়ে মানি, যেটা খেতে নিষেধ করেছে ওটা খাওয়াই যাবে না, যতই মুখরোচক হোক, যতই আমার পছন্দের হোক, না ডাক্তারে নিষেধ করেছে ওটা খাওয়া যাবে না। খেলে কী হবে, অসুখ সারতে দেরি হবে, ওষুধে কোনো কাজ হবে না। তো ডাক্তারের কথা এত গুরুত্ব দিয়ে মানলাম, হ্যাঁ, যে যেটা খেতে বলেছে খেলাম, যেটা ছাড়তে বলেছে ছাড়লাম। আল্লাহ রাব্বুল আলামিন ঠিক এরকমই আমাদেরকে নির্দেশ দিয়েছেন, যদি পাক্কা মুসলমান হতে চাও এটা করো, ওইটা ছাড়ো। কিন্তু আমাদের অবস্থা কি, যে ডাক্তারের কথাকে আমরা যতটা গুরুত্ব দিই, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশকে ওইরকম গুরুত্বের সাথে কিন্তু আঁকড়ে ধরি নাই, যার কারণে দেখা যায় যে ব্যক্তি নামাজ পড়ে, রোজা করে, সে মিথ্যাও বলে, সুদের সাথে জড়িত, ঘুষের সাথে জড়িত, মানুষের হক নষ্ট করার সাথে জড়িত। তো এই ব্যক্তি পাক্কা মুসলমান হতে পারে না। কিন্তু পরিতাপের বিষয় হলো আমরা অনেকেই এমন আছি, শুধুমাত্র পাঁচক্তে নামাজ পড়ে নিজেকে পাক্কা মুসলমান মনে করে, যে নামাজ পড়ি, এর বাইরে অন্যান্য জিনিসগুলি আমার মধ্যে আছে কি না এটা আমি চিন্তা করি না। আমি যে নামাজ পড়ে নিজেকে নামাজি মনে করি, পাক্কা মুসলমান মনে করি, আল্লাহ রাব্বুল আলামিন নামাজের গুণাগুণ বর্ণনা করতে যে বলেন ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ অশ্লীল এবং বেহাপনার কাজ থেকে গুনার কাছ থেকে মানুষকে বিরত রাখে। তো আমি যে নামাজ পড়ে নিজেকে নামাজি মনে করছি, আমি তো নামাজি, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, খুব খুশি, কিন্তু আমি যদি এই নামাজ পড়ার পরে গুনাহ থেকে বাঁচতে না পারি, অশ্লীল বেহাপনার কাছ থেকে বাঁচতে না পারি, তাহলে বুঝতে হবে আমি নামাজি না। নামাজের ক্ষমতাই এটা, নামাজের শক্তি এটা, যে নামাজি নামাজ নামাজি ব্যক্তিকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখবে। আল্লাহ পাকের ঘোষণা কোরআন পাকের মধ্যে মধু সম্পর্কে বলা হয়েছে, ফিহি শিফাউলিন্নাস, মধুর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শেফা রেখেছে, আরোগ্য রেখেছে। আল্লাহ রসুলের যুগে অসুখ বিসুখ হলে মধু ব্যবহার করা হতো, সাহাবায়ে কেরাম অসুখ বিসুখ হলে মধু ব্যবহার করতেন, মধু যেমন খেতেন, আবার অনেক সাহাবির ঘটনা এমনও পাওয়া যায় যে বাহ্যিক কোনো রোগ হলে ফোড়া হয়েছে একটা, মনে করেন চুলকানি হয়েছে, তারা এখানে মধুর পুরলেপ দিতেন। আমরা মলম লাগাই, ওনারা মধু লাগান। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, বহুত বড় সাহাবি, জারিরুল কদার, পুরাতন সাহাবি, ওনার ফোড়া হয়েছে, ওনি মধু লাগাচ্ছে। তারা জিজ্ঞেস করলো, মধু তো খাওয়ার জিনিস, আল্লাহ তাআলা শেফা বলেছেন, আপনি লাগাচ্ছেন এখানে? উনি বললেন, আল্লাহ তাআলা বলছেন ফি শিফা উল্লিন নাস, মধুর মধ্যে শেফা, এটা বলেন না যে খেলে শেফা, মধুর মধ্যে শেফা, যে যেমনে ব্যবহার করবে ওইভাবে সে শেফা এবং আরোগ্য পাবে। এই একইদের সাথে লাগিয়েছেন, ফোড়া ভালো হয়ে গেছে। এক সাহাবি আসছেন, রাসূলুল্লাহ আমার ভাই, ছোট ভাই, পেটে সমস্যা, পেট জারি হয়ে গেছে, বলেন মধু খাওয়াও। উনি গেছেন, মধু খাইয়েছেন, আরও বেশি জারি হয়েছে। আবার আসছেন, রাসূলুল্লাহ বন্ধ হয় নাই, আরও বেশি হচ্ছে, আবার মধু খাওয়াও। আবার গেছেন, আরও বেশি। তৃতীয়বারও আসছেন, বললে মধু তো খাওয়ালাম তিনবার কিন্তু বন্ধ হয় নাই, আরও বেশি জারি। নবীজি বললেন, তোমার ভাইয়ের পেট মিথ্যা, আল্লাহর কথা সত্য। আল্লাহ তাআলা বলছেন মধুর মধ্যে শেফা, মধু খাবে একিনের সাথে আর শেফা হবে না, এটা হতেই পারে না, তোমার ভাইয়ের পেট মিথ্যা, আল্লাহর কথা সত্য, আবার যে মধু খাও। এবার গেছেন, আবার মধু খাইয়েছেন, পেট ভালো হয়ে গেছে, ছুটতে ছুটতে আসেন রাসূলুল্লাহ, এবার বন্ধ হয়ে গেছে। একিন, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম, একিনের সাথে পালন করলে এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা রয়েছে। তো নামাজ আমাদেরকে হুকুম করেছেন, নামাজের বৈশিষ্ট্য বলছেন, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ অশ্লীল এবং বেহাপনা নির্লজ্জতার কাছ থেকে, গুনার কাজ থেকে মানুষকে বিরত রাখে। এখন আমি যে নামাজি, দু চার ওয়াক্ত নামাজ পড়ে নিজেকে নামাজি মনে করি, নিজেকে দিনদার মুসলমান মনে করি, এই মনে করার আগে চিন্তা করতে হবে আমি আসলেই নামাজি কিনা, আমি আসলেই নামাজি কিনা। এটার দলিল কি হবে, যে আমি গুনাহ থেকে কতটুকু বাঁচতে পারি, এটা হলো দলিল আমি নামাজি কিনা। নামাজ পড়লাম, গুনাহ করলাম, সাহাবায়ে কেরাম এক লোক সম্পর্কে অভিযোগ নিয়ে আসছে, রাসূলুল্লাহ আমাদের এলাকার মধ্যে এক লোক আছে, এই লোক দিনের বেলা রোজা রাখে, নামাজ কালাম করে, কিন্তু রাতে আবার চুরি করে। নবীজি বললেন তার নামাজ অচিরেই তাকে এই চুরি থেকে বিরত রাখবে। এক সপ্তাহ পরে আবার ওই সাহাবিরা আসলেন, বললেন রাসূলুল্লাহ ওই লোক চুরি করা বাদ দিয়েছে, পাক্কা দিনদার হয়ে গেছে। এক সপ্তাহ আগেও চুরি মানে কেবলই মুসলমান হয়েছিল, ইসলাম পুরোপুরি বসে নাই, এর মধ্যেই যখন নামাজের মধ্যে মন বসে গেছে, নামাজের মধ্যে নামাজ হয়েছে, এই নামাজই তাকে চুরি থেকে বিরত রেখেছে। তো নামাজ পড়বে আবার চুরি করবে, নামাজ পড়বে আবার মিথ্যা কথা বলবে, নামাজ পড়বে আবার সুদ ঘুষ খাবে, এর অর্থ হলো সে নামাজই না, তার নামাজ হয় না। নামাজের মধ্যে খাসিয়াত এটা, বৈশিষ্ট্য এটা, যে তাকে গুনাহ থেকে বিরত রাখে। কাজে আমরা যদি নামাজ পড়া সত্ত্বেও গুনাহ থেকে বিরত না থাকতে পারি, তাহলে এটা চিন্তার বিষয়, নিজেকে নামাজি মনে না করে, নিজেকে দিনদার মনে না করে চিন্তা করা দরকার, আমার মধ্যে ত্রুটি কোথায়, কেন আমি গুনার মধ্যে লিপ্ত, নামাজ পড়ে এসে আবার খেলা দেখতে লেগে গেলাম। হ্যাঁ, সবাই এখন বিশ্ব পাপের মধ্যে লিপ্ত, সারা দুনিয়াটাকে পাপের মধ্যে লাগিয়ে রাখার জন্য বিশ্ব পাপ চালু হয়েছে। মসজিদ থেকে বেরোই, যে বড় পর্দার সামনে দাঁড়িয়ে গেল, মোবাইলের মধ্যে বসে গেল, টিভির সামনে বসে গেল, দুই ঘন্টা তিন ঘন্টা কি দেখে, খেলা দেখে, পাপের খেলা দেখে, সতর আলগা। হ্যাঁ, সতর দেখা কবিরা গুনাহ, নিজের সতর খোলাও কবিরা গুনাহ, আর একজনের সতর দেখাও কবিরা গুণা। নামাজি ব্যক্তি মসজিদ থেকে বের হয়ে আবার 2-3 ঘন্টা টিভির পর্দায় এই যে খেলাগুলো দেখলো, আর একজনের সতর দেখলো, আর গ্যালারি কত দৃশ্য দেখলো, তো এই নামাজটা হয়েছে। নামাজের তাকাদা তো এটা না, আমি নামাজও পড়বো আবার এই পাপের কাজের মধ্যে লিপ্ত হব। তাহলে বোঝা গেল আমার নামাজ মিথ্যা, আল্লাহর ঘোষণা সত্য যে নামাজ আমাকে এই পাপ থেকে বাঁচাতে পারলো না, এই বেপর্দা বেহাগোনা থেকে বাঁচাতে পারলো না, আমার এই নামাজ নামাজ হচ্ছে না। তো এই নামাজ পড়ে যদি কেউ নিজেকে নামাজি মনে করে, এটা তো শয়তানের ধোকা। এদের সম্পর্কে বলা হয়েছে অনেক নামাজি এমন আছে যে সে নামাজ পড়ে আর এই নামাজ তার মাথার আধাত উপরে ওঠে না, পুরাতন কাপড়ের মতন গুটিয়ে ওই নামাজি ব্যক্তির মুখের উপরে নিক্ষেপ করা হয়। নামাজ তার জন্য বদ্দোয়া করে যে আল্লাহ তাকে ধ্বংস করেন, যেমন তুই আমাকে নষ্ট করিস। এটা শুধু নামাজের কথা বললাম, প্রত্যেকটা আমলের মধ্যে এরকম পাওয়ার আছে, শক্তি আছে, এটা মানুষকে গুণা থেকে বিরত রাখবে। এখানে যে বলা হচ্ছে কু আনফুসাকুম, তুমি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কিভাবে বাঁচাবো? আল্লাহ তাআলা যে করণীয় হুকুমগুলি আছে এইগুলি পুরাপুরি করার সাথে বর্জনীয় যেগুলি এইগুলোকেও বর্জন করতে হবে। এইগুলোকে বর্জন না করে জাহান্নাম থেকে বাঁচা যাবে না। যেমন নামাজ পড়লাম, ঠিক আছে, নেকি পেয়ে গেলাম অনেক, আর অন্য অন্য আমল করলাম, নেকি পেলাম, কিন্তু মানুষের হক নষ্ট করলাম। কতভাবে হক নষ্ট করি আমরা? যারা ব্যবসা করে তারা কত রকম হক নষ্ট করে, মালের মধ্যে ভেজাল দেয়, মাপের মধ্যে কম দেয়, মেয়াদ উত্তীর্ণ জিনিস বিক্রি করে, ফরমালিনযুক্ত জিনিস বিক্রি করে, মিথ্যা কসম খায়, আরও কত কাজ করে, এটা মানুষের হক নষ্ট করা হচ্ছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন সাহাবা একরামকে, তোমরা জানো সবচেয়ে বড় মিসকিনকে, গরিবকে? সাহাবা একরাম বললেন যার টাকা পয়সা নাই সেই গরিব। বললেন না, যার টাকা পয়সা নাই সে গরিব না, মিসকিন না। মিসকিন হল ওই ব্যক্তি যে কিয়ামতের ময়দানে এই পরিমাণ নেকি নিয়ে হাজির হবে যে পাহাড়ের মতো নিস্তুপ হয়ে যাবে। নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা, তারবীয়ত, তেলাওয়াত এই পরিমাণ করেছে যে স্তূপ হয়ে গেছে পাহাড়ের মতো। তো করণীয়গুলি করেছে, নেকির পাহাড় নিয়ে আসছে, মানুষের হক নষ্ট করেছিল, কাউকে গালি দিয়েছিল, কাউকে থাপ্পড় মেরেছিল, কাউকে তুই তুকারি করেছিল, কাউকে চোখ রাঙিয়ে কথা বলেছিল, হ্যাঁ, আরও বিভিন্নভাবে হক নষ্ট করা হয়। এই হক নষ্ট করেছে, মাপ চায় নাই, দুনিয়াতে হক আদায় করে নাই, এই পাওনাদাররা আসবে হাসরের ময়দানে আল্লাহ তাআলার নিকট অভিযোগ দেওয়ার করবে, যার যা পাওনা, ওই দিন মাপ পর কোনো স্রোত নেই। তো তার নেকি থেকে তাকে দিয়ে এই হক আদায় করা হবে, নেকি থেকে দিয়ে হক আদায় করা হবে। কোন হকের জন্য কি পরিমাণ নেকি দেওয়া হবে এটা বলা হয় নাই, কিন্তু এটা হাদিসদের আন্দাজ করা যায় যে হক নষ্ট করার গুণা মারাত্মক। কেউ যদি কারোর 1 টাকা আত্মসাৎ করে তাহলে এর বিনিময়ে 700 রাকাত ফরজ নামাজের নেকি দিয়ে দেওয়া হবে। এর থেকে আন্দাজ করা যায় যে কারো হক নষ্ট করলে কোন হকের জন্য কত নেকি দিতে হবে। 1 টাকা আত্মসাত করার জন্য যদি 700 টাকা ফরজ নামাজের নেকি দেওয়া লাগে, তো আরও যত হক আমরা নষ্ট করেছি। তাহলে কী হলো এখানে, যে আমল করেছে, করণীয়গুলি করলো, কিন্তু মানুষের হক আদায় করে নাই, শুধু হক, এর বাইরে তো আরও কত গুণা বর্জন এগুলি আছে, হক আদায় করে নাই, এই পাওনাদাররা আসবে এর নেকি থেকে, নেকি থেকে দেওয়া হবে। এক পর্যায়ে দেখা যাবে যে নেকি শেষ কিন্তু পাওনাদার এখনও রয়ে গেছে, এটা তো স্বাভাবিক। 60-70 বছরের জিন্দগিতে কত লোকের সাথে আমাদের উঠা বসা, কত লোকের সাথে লেনদেন। একটা লোক যদি 30 বছর ব্যবসা করে, 40 বছর ব্যবসা করে, দোকানদারি করে, তো 40 বছরে তার দোকান থেকে কত লোক ক্রয় বিক্রয় করেছে, আর এই লেনদেনের ক্ষেত্রে কত উল্টাপাল্টা হয়েছে, যেটা আমাদের ব্যবসায়ীরা করে, মালের মধ্যে কম থাকে, ওজনে কম থাকে, ভেজাল থাকে, মিথ্যা কথা বলে, আরও বিভিন্ন রকম চুরি চামারি চলতে থাকে। তো 40 বছর 30 বছরে যতগুলো মানুষকে ঠকালাম এদের সঙ্গে কত হবে, হাজার হাজার হবে না? তো হাজার হাজার শুধু এইখানেই, এর বাইরে নিজের ছেলে মেয়ে বিবি বাচ্চা আত্মীয় স্বজন এরা তো আসি, তার নেকি কিছু থাকবে? পাহাড় পরিমাণ নেকি হক আদায় করতে শেষ আরও কত লোক থাকবে, তখন কি হবে? ওই সমস্ত লোকের গোনা এই লোকের আমল নামায় দিয়ে দেওয়া হবে। ওদেরকে নেকি দেওয়া যায় নাই, কিন্তু গুণাগুলো নিয়ে নিয়ে এর আমল নামায় দেওয়া হবে। এক পর্যায়ে দেখা যাবে যেখানে তার নেকির স্তূপ ছিল ওখানে গুণার স্তূপ হয়ে গেছে, এরপরে তাকে অধমুখী করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই ব্যক্তি হলো সবচেয়ে বড় মিসকিন, গরিব, নেকির পাহাড় নিয়ে এসেও জান্নাতে যেতে পারলো না, তার জন্য জাহান্নামের ফয়সালা হবে। সুতরাং কু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। এই বাঁচানোর স্রোত হলো শুধু নামাজটা পড়লে হবে না, শুধু রোজা রাখলে হবে না, করণীয় যেগুলি সবগুলি করতে হবে, সাথে সাথে বর্জনীয় যেগুলি বর্জন করতে হবে। এটা একটু ভালো করে মনে রাখতে হবে, এখানে আমরা ভুলটা করি, করাগুলো তো আমরা করি, নামাজও পড়ি, রোজাও রাখি, তেলাওয়াতও করি, হজও করি, জাকাতও দিই, কিন্তু এগুলো বর্জন করার কতটা বর্জন করতে পারি? নামাজি হয়ে মিথ্যা কথা বলি, নামাজি হয়ে সুদের সাথে জড়িত, নামাজি হয়ে ঘুষের সাথে জড়িত, নামাজি হয়ে মানুষকে ফাঁকি দেওয়ার মধ্যে জড়িত, নামাজি হয়ে বেপর্দা, মহিলারা নামাজ পড়ছে তাহাজ্জুদ পড়ছে বেপর্দা, এরকম হিসাব করলে দেখা যাবে আমরা খুব কম মানুষই বর্জনীয়গুলো বর্জন করি। বেশিরভাগ মানুষ হয়তো করণীয়গুলি করি কিন্তু বর্জনীয়গুলি বর্জন করি না। এক একটা গুণা তো এমন, এক একটা কবিরা গুণা সম্পর্কে বলা হয়েছে যে জান্নাত থেকে জাহান্নামে নেওয়ার জন্য একটা কবিরা গুণা যথেষ্ট, অনেক গুণা লাগে না। এক ডেক বিরিয়ানি এটাকে নষ্ট করার জন্য, এর কার্যকারিতা নষ্ট করার জন্য এক ফোঁটা বিষ যথেষ্ট, এক ফোঁটা বিষ দিয়ে দেওয়া হয়, এক ফোঁটা বিষ মারাত্মক বিষ যেগুলো হয়, এক ডেক খানা উপাদেয় খানা এটার উপকার নষ্ট করার জন্য এক ফোঁটা বিষ যথেষ্ট, কেউ খাবে না। হাতটা কাটটা মানুষ একজন পাহলোয়ান, শরীর স্বাস্থ্য খুব ভালো, যদি এক ফোঁটা বিষ খায় বাঁচবে? এই দামি শরীর পেটানো শরীর কোনো কাজে আসবে? তো ঠিক নেকিগুলো এরকম, নেকি যতই হোক একটা কবিরা গুণা এই নেকি ধ্বংস করার জন্য যথেষ্ট। এবার এটা হাদিস দ্বারা বুঝে আসে, হাদিসের মধ্যে বলা হয়েছে লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু হাব্বাতিন খাদ্দালিন মিনাল কিবির, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যার অন্তরে সরিষার দানা বরাবর অহংকার থাকবে। যতই আমল করুক অহংকার, সামান্য অহংকার, অহংকার আসলে কী হয়? একজন মানুষের সারা জীবনের আমল বরবাদ হয়ে যায়। কেমনে বরবাদ হয়? কিতাবের মধ্যে ঘটনা আছে, অত্যন্ত শিক্ষণীয় ঘটনা, ইবরাতনাক ঘটনা। সামান্য অহংকার কী করে মানুষের সমস্ত আমলকে নষ্ট করে? এবং এটা তো আমরা ইবলিস থেকে বুঝতে পারি, ইবলিস লক্ষ লক্ষ বছর আল্লাহ তাআলার ইবাদত করেছে, ফেরেশতাদের মধ্যে রয়েছে, আসমানের এমন কোনো জায়গা নাই, জমিনের এমন কোনো জায়গা নাই যেখানে ইবলিসের সেজদা পড়ে নাই, এত লম্বা সময় ইবাদত করেছে। মাত্র একটা অহংকার তাকে ফেরেশতার কাতার থেকে শয়তানের কাতারে নিয়ে আসছে। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন যখন তার মধ্যে রূহ ফুঁকে দিলেন, হুকুম করলেন وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ, আমি বললাম ফেরেশতাদেরকে যে আদমকে সেজদা করো, সকলে সেজদা করলো, ইবলিস সেজদা করলো না। কেন করলো না? ইবলিস অহংকার করলো, বলে আনা খাইরুম মিনহু, আমি আদমের চাইতে উত্তম। এ কথা কেন বললো? আমার যুক্তিও দেখিয়েছে, খালাকতানি মিন নার ও খালাকতাহু মিন তিন, আপনি আমাকে আগুন দ্বারা সৃষ্টি করেছেন, আদমকে মাটি দ্বারা সৃষ্টি করেছেন, মাটির চাইতে আগুন শ্রেষ্ঠ, আগুন উপরের দিকে ওঠে, মাটি নিচের দিকে ধাবিত হয়, কাজে আগুন বেশি দামি। আমি আগুনের তৈরি হয়ে মাটির তৈরি আদমকে শ্রদ্ধা করতে পারি না। আল্লাহ তাআলার সামনে সে যুক্তি পেশ করে বড়াই করলো, অহংকার করলো। এক অহংকারে তার সমস্ত আমল বরবাদ। আল্লাহ রাব্বুল আলামিন ফখরুজ ফাইন্নাকা রাজীম ফাইন্না আলাইকা লানাতা ইলা ইয়াউমিদ্দিন, বের হয়ে যা এখান থেকে, বের হয়ে যা আজকে থেকে, তুই বিতাড়িত। ফাইন্না আলাইকা লানাতা ইলা ইয়াউমিদ্দিন, কিয়ামত পর্যন্ত তোর উপরে অভিসম্পদ বর্ষিত হতে থাকবে। তো শয়তান বিতাড়িত হয়ে গেল, মরজুম হয়ে গেল, এসে কারণে অহংকার। এক বুজুর্গ ছিলেন 1200 বছর আগে বাগদাদে, ওনার নাম ছিল আবু আবদুল্লাহ উন্দুলুসি, বহুত বড় বুজুর্গ, এত বড় বুজুর্গ, তৎকালীন বড় বড় বুজুর্গ জুনায়দ বাগদাদি শিবলি, এরকম বড় বড় বুজুর্গ, ওনারা ওই বুজুর্গের ছাত্র, বুজুর্গের মুরিদ, 12,000 মুরিদ ছিল ওনার, যারা একজনে এক একজনে নিজের জায়গায় বহু বড় আল্লাহওয়ালা, আর সকলের উস্তাদ, সকলের মুরব্বী, ওনার নাম ছিল আবু আবদুল্লাহ উন্দুলুসি রহমতুল্লাহ। স্পেনে বাড়ি ছিল, থাকতেন বাগদাদে। তো তার এই পীরের ঘটনা জুনায়দ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি নিজে বয়ান করেছেন, যে আমরা বিভিন্ন সময় আমাদের শেখের সাথে, এই সাহেবের সাথে সফর করতাম, দাওয়াতি সফর, বিভিন্ন এলাকায় যেতাম, লোকদেরকে দাওয়াত দিতাম, বিভিন্ন এলাকা তবলিগি সফরে যেতাম। তো একবার আমরা হযরতের সাথে রওনা হয়েছি বাগদাদ থেকে সফর করার জন্য, দিনই দাওয়াত নিয়ে, দিনই মেহনত নিয়ে। একটা এলাকা অতিক্রম করার সময় একটা খ্রিস্টানদের এলাকা পড়লো, যেখানে কিছু খ্রিস্টান লোকদের বাস ছিল, কিছু খ্রিস্টান মেয়ে তারা শুকর চড়াচ্ছিল। যেমন আমাদের দেশে ছেলেপেলেরা গরু ছাগল চড়াতে মাঠে নিয়ে যায়, তো খ্রিস্টানরা শুকর খায়, শুকর চড়াচ্ছে। উনি ওখানে দেখে তার মনে মধ্যে একটা খেয়াল আসলো, যে লোকগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন আশরাফুল মাখলুকাত করে তৈরি করেছিলেন, হ্যাঁ, কি ঘৃণার কথা যে এরা শুকর চড়াচ্ছে। আমাকে আল্লাহ পাক ইমানের নূর দিয়েছেন, এলেমের নূর দিয়েছেন, একটু নিজের মধ্যে বড়াই ভাব আসছে। আর এই যে মেয়েগুলো খ্রিস্টান শুকর চড়াচ্ছিল, হ্যাঁ, এদের প্রতি একটা বিদ্বেষ ভাব, যারা আল্লাহকে চিনল না, শুকর নিয়ে ব্যস্ত, হ্যাঁ, আর আমাকে আল্লাহ পাক এত এলেম দিয়েছেন, একটা অহংকারী ভাব সামান্য আসছিল মনের মধ্যে। জুনায়দ বাগদাদি বলেন, হঠাৎ করে কি হয়ে গেল, ঈশ্বর ওখানে বসে পড়েছেন, যে খ্রিস্টান মেয়েটা, যে খ্রিস্টান মেয়েগুলো শুকর চড়াচ্ছিল, এর মধ্যে একটা মেয়ে ছিল সুন্দরী, এবং ও এলাকায় খ্রিস্টানদের সর্দার, সর্দারের মেয়ে ছিল, ঈশ্বর এখানে বসে পড়লেন যে আমি এই মেয়েকে বিবাহ করব, বিবাহ না করা পর্যন্ত এখান থেকে যাব না। লোকেরা বললো, হজরত কী কথা, এটা তো খ্রিস্টান, আপনি যদি বিয়ে করতে চান, আমাদের সব মেয়েরা রয়েছে দিনদার সুন্দরী, এদেরকে বিবাহ করেন, খ্রিস্টান মেয়েকে কেন বিবাহ করবেন। বলে, না, আমি এই মেয়েকে বিবাহ করবো, একে বিবাহ না করা পর্যন্ত এখান থেকে আমি নড়বো না, তোমরা চলে যাবো। আশ্চর্য হয়ে গেলেন, এইসব এখানে বসে পড়েছেন, 2-3 দিন হয়ে গেল নড়া চড়া নাই, উনি ওখানেই বসে রয়েছেন, ওই মেয়েকে বিবাহ করবেনি, এদেরকে বললেন তোমরা এখান থেকে চলে যাও। তোমার কান্নাকাটি শুরু করলেন, কী থেকে কী হয়ে গেল। তো তারা ওখান থেকে রওনা হয়ে গেছেন, মুরিদ যারা ছিলেন তারা চলে আসছেন, ঈশ্বর রয়ে গেছেন। উনি মেয়ের বাপকে তালাশ করে তার নিকট বিয়ের প্রস্তাব দিলেন, যে তোমার মেয়েকে আমি বিবাহ করতে চাই। বললো, আমার মেয়েকে বিবাহ করতে হলে খ্রিস্টান হতে হবে এবং 1 বছর শুকর চড়াতে হবে, তারপরে মেয়ের সাথে বিবাহ হবে। ওই মেয়েকে বিয়ে করার জন্য উনি এটাও মেনে নিলেন যে শুকর চড়াতে রাজি হয়ে গেলেন এবং খ্রিস্টান ধর্ম গ্রহণ করলেন। এইগুলো দেখে মরিদের আরও পেরেশান, ওনারা ওখান থেকে চলে আসছেন, কান্নাকাটি করছেন তাদের পীর সাহেবের জন্য, আবার তার বেলায়েত ফিরিয়ে দেওয়ার জন্য, হেদায়তের জন্য আল্লাহ তাআলার নিকট কান্নাকাটি শুরু করলেন। এরপরে 1 বছর পরে জুনায়দ বাগদাদি বলেন যে আমরা আবার কিছু সাথী পীর সাহেবের অবস্থা দেখার জন্য গেলাম যে তাকে যে অবস্থা রেখে আসলে কোনো পরিবর্তন হয়েছে কিনা। আবার আমরা গেলাম এখানে, যে দেখি উনি একটা লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়ে আছেন আর ওই শুকুরগুলো চড়ে বেড়াচ্ছে, শুকুর চড়াচ্ছে। এটা দেখে ওনারা আরও আশ্চর্য হলেন। ওখানে গেলেন, তোমরা কী জন্য আসছো? আপনার অবস্থা দেখার জন্য আসছি, আপনাকে ফিরিয়ে নেওয়ার জন্য আসছি। উনি বললেন, আমার থেকে বেলায়েতের নূরকে ছিনিয়ে নেওয়া হয়েছে। এই যে আমি আল্লাহর ওলি ছিলাম, তোমরা আমার মুরিদ, আমার এই নূরকে ছিনিয়ে নেওয়া হয়েছে। এখন তোমাদের সাথে যাওয়া আর কোনোভাবে আমার সম্ভব না, তোমরা চলে যাও, নিজেদের মতন আমল করতে থাকো। এই দৃশ্য দেখে ওনারা আরও কান্নাকাটি করতে লাগলেন যে খ্রিস্টান হয়ে গেল, শুকর চড়াচ্ছে। এখন ওনারা ফেরত আসছেন, জনাব বাগদাদি বলেন যে আমরা ওখান থেকে আবার বাগদাদের দিকে রওনা হলাম। খানিক সামনে যে একটা নদী পড়লো আমাদের সামনে, আমরা হঠাৎ করে দেখি ওই নদী থেকে গোসল করে আমাদের পিসে পাড়ের দিকে উঠে আসছেন। দেখে আমরা খ্রিস্টানদের পল্লীতে রেখে আসছিলাম, শুকর চড়াচ্ছিল, দেখি এই নদী থেকে গোসল করে কালেমা পড়তে পড়তে উপরে উঠে আসছে। আমরা দেখে তো আনন্দের আতিশয্যে কান্নায় ভেঙে পড়লাম, তাকে জড়িয়ে ধরলাম। হ্যাঁ, আবার তিনি হেদায়াত ফিরে পেয়েছেন, আমরা খুশি হলাম। এবং তখন তাকে জিজ্ঞেস করলাম যে ঘটনা কি, আপনি এখন কোত্থেকে আসলেন, আপনাকে আমরা রেখে আসলাম খ্রিস্টান পল্লীতে, এখানে কোত্থেকে আসলেন? তিনি বললেন, তোমরা চলে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কান্নাকাটি করার কারণে, তোমাদের দোয়ার কারণে আমার সে বেলায়েতকে আবার ফিরিয়ে দিয়েছেন, এবং কুদরতিভাবে আমি এখানে চলে আসছি, গোসল করে পবিত্র হয়ে আবার আগের অবস্থায় ফিরে আসছি। আমরা জিজ্ঞেস করলাম যে ঘটনা কী ঘটেছিল। ঘটনা হলো, যখন ওই খ্রিস্টান পল্লীর পাশ দিয়ে যাচ্ছিলাম, ওদেরকে খ্রিস্টানি শুকর চড়াতে দেখে আমার মনে একটু খেয়াল আসছিল যে এত সুন্দর আল্লাহ সৃষ্টি করেছেন, আর এত বোকা খ্রিস্টান চড়াচ্ছে, আমাকে আল্লাহ তারা এত এলেম দিয়েছেন, এদেরকে আমি তুচ্ছতাচ্ছিল্য করেছিলাম, নিজেকে বেশ বড় মনে করেছিলাম। এই অহংকারের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানিয়ে দিলেন, তুমি যে পীর হয়েছো, তুমি যে বুজুর্গ হয়েছো, এটা কি তোমার নিজের কৃতিত্ব নাকি আমি তোমাকে দান করেছি? আমি তোমাকে দান করেছি, তোমার আমার শুকরিয়া আদায় না করে তুমি এদেরকে তুচ্ছতাচ্ছিল্য করেছো। এই কথা বলার সাথে সাথেই আমার ভিতর থেকে একটা কেমন যেন পাখি বের হয়ে গেল। যেমন মানুষ মারা যায়, নাক থেকে শেষ নিঃশ্বাসটা বের হয়ে যায়, একটা পাখি কেমন যেন বের হয়ে গেল, আমি আর আমার মধ্যে থাকলাম না, আমার অবস্থা অন্যরকম। তখন নীরব জিজ্ঞেস করলেন যে আপনি যে এত হাদিস জানতেন, কোরআনে পাকের এত আয়াত জানতেন, আপনার কি কোরআনে কিছু মুখস্থ ছিল? বলে একটা আয়াত মুখস্থ ছিল কোরআনে, সেটা কি, আমা ইয়াবতাগী গায়র আল ইসলামে দীনান ফালা ইয়ুকবালা মিনহু, ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম যে অবলম্বন করবে এটা গ্রহণ করা হবে না, এই আয়াতটা মনে ছিল। বলে আপনি যে লাখ লাখ হাদিস জানতেন, কোন হাদিস মুখস্থ ছিল? বলে একটা হাদিস মুখস্থ ছিল, মামবাদ্দালা দীনহু ফাকতুলুহু, যে তার দিনকে পরিত্যাগ করলো তাকে হত্যা করো, এটা মনে ছিল, বাকি সব ভুলে গেছি। আমি কোরআনের আয়াতও মনে ছিল না, হাদিসও মনে ছিল না, এখন আল্লাহ রাব্বুল আলামিন আবার ফিরিয়ে দিয়েছেন। তখন তারা কী করলেন, আল্লাহ পাকে নামাজ পড়লেন, শুকরিয়া আদায় করলেন, ওনাকে আবার সম্মানের সাথে বাগদাদে নিয়ে গেলেন। এই ঘটনা বিভিন্ন কিতাবের মধ্যে দলিল সব দেওয়া আছে, এটা কেন বলা হয়েছে, ঘটনাটা কেন বয়ান করা হয়, কেন ঘটলো, যে সামান্য অহংকারের কারণে মানুষ কোথা থেকে কোথায় চলে যেতে পারে। এত বড় আল্লাহওয়ালা, 12,000 জন মুরিদ খলিফা, একটু অহংকারের কারণে তার বেলায়েতকে ছিনিয়ে নেওয়া হয়েছে। তো আমরা যদি এই সামান্য একটু আমল করে আমাদের মধ্যে অহংকার চলে আসে, তাহলে সামান্য অহংকারের কারণে কী হবে, এটা তো বর্জনীয় জিনিস। অহংকার বর্জন, যেটা বলছিলাম যে করণীয় বর্জনীয়, করলাম অনেক কিন্তু বর্জন করতে পারলাম না, অনেক কিছু না, একটা জিনিসই যদি বর্জন করতে না পারি, সামান্য অহংকার, এই সামান্য অহংকারের কারণেই তো আমাদের সমস্ত আমল বরবাদ হয়ে যেতে পারে। যেমন এই বিশাল বুজুর্গ, একটা অহংকারের কারণে তার সমস্ত আমল এগুলো বরবাদ হয়ে গেছে। এদের কি বোঝা গেল, যে করণীয়গুলো করে কোনো মানুষ পাক্কা মুসলমান হতে পারে না যতক্ষণ না পর্যন্ত সে বর্জনীয়গুলি বর্জন করবে। এটা আমাদের অভাব, আমরা করি, নামাজ পড়ি, রোজা রাখি, কিন্তু এর বাইরে আমরা গুনার কাজ করে যাচ্ছি। নতুবা একজন মানুষ যে পাঁচক্ত নামাজ পড়ে আল্লাহ বিল্লাহ করে, সে মানুষটা আবার এই খেলার মধ্যে যে ঘন্টার পর ঘন্টা কেমন সময় নষ্ট করে, কল্পনা করা যায় না। কেয়ামতের ময়দানে জীবনের প্রতিটি মুহূর্তের হিসাব দিতে হবে, প্রতিটি মুহূর্তের হিসাব দিতে হবে। দুই তিন ঘন্টা এই ফুটবল খেলার বিষয়ে নষ্ট করলাম, এই সময় তার হিসাব আমরা আল্লাহর নিকট দিতে পারবো? হ্যাঁ, ওখানে খুব বলে দেবো বুক ফুলিয়ে খেলা দেখেছিলাম আর্জেন্টিনা ব্রাজিল, হ্যাঁ এটা আল্লাহর কাছে চলবে এই জবাবটা? বলার কোনো উপায় থাকবে? তো কোনো নামাজি ব্যক্তির দ্বারা এটা কল্পনায় করা যায় না। একটা দৃষ্টান্ত দিলাম, এরকম যে কোনো গুণে আমরা করি, ক্রিকেটের সময় ক্রিকেট, এখানে আমরা ছয় ঘন্টা সাত ঘন্টা সময় নষ্ট করে উন্মাদনার মধ্যে থাকি, হ্যাঁ এটা আমাদের জীবনের গুরুত্বপূর্ণ সময়গুলি এখানে চলে যাচ্ছে, এটা আমরা চিন্তাও করি না। এই জন্য আজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কু আনফুসাকুম, তুমি নিজেকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে। কেমনে বাঁচাবো? যে যেগুলো করণীয় ওইগুলি করব, যেগুলি বর্জনীয় ওইগুলি বর্জন করব, দুটো মিলে আমি পাক্কা মুসলমান। নতুবা একটা কবিরা গুনাহ এক ফোঁটা বিষের মতন, এক ফোঁটা বিষের কারণে যেমন একজন স্বাস্থ্যবান মানুষের স্বাস্থ্য নষ্ট হয়ে যায়, একটা কবিরা গুনার কারণে তার সমস্ত আমল বরবাদ হয়ে যায়। এটা হলো প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হলো আমার অধীনস্থ যারা পরিবার পরিজন যারা, এদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। কীভাবে বাঁচাবো? যদি বাঁচাতে না পারি তাহলে আমার কি পরিণতি হবে? আমার পরিবার পরিজন আমি এদেরকে বাঁচালাম না, কিন্তু নিজে খুব আমল করলাম, ইবাদত বন্দেগী করলাম, তাহলে এর দ্বারা আমি মাপ পাবো কি না, এবং ওদেরকে বাঁচানোর জন্য কী সুরত, এটা আমরা একটা আলোচনা, এটা ইনশাল্লাহ আগামী সপ্তাহে আলোচনা হবে। তাহলে আজকে খুলাসা হলো যে জাহান্নাম থেকে বাঁচার জন্য নিজেকে আগে তৈরি করা, যেগুলো করণীয় এগুলি করা, যেগুলো বর্জনীয় এগুলো বর্জন করা। শুধুমাত্র একটা সাইড করে কোনো ব্যক্তি পাক্কা মুসলমান হতে পারে না এবং সে জাহান্নাম থেকে বাঁচতে পারে না, ততক্ষণ পর্যন্ত দ্বিতীয় সাইডটাও না করবে। অর্থাৎ আমাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের যে হুকুম করা এবং ছাড়া, দুটোটাই সমানভাবে করতে হবে, করারটা করতে হবে, ছাড়ারটা ছাড়তে হবে, তাহলে সে ব্যক্তি পাক্কা মুসলমান, আর তাহলে সে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পাবে। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।